বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, আর আমার বান্দারা যখন আমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন তাদের বলুন, সুনিশ্চিতভাবেই আমি তো তাদের কাছে রয়েছি। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার ডাকে সাড়া দেওয়া বা হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। পবিত্র কোরআনের এই আয়াত মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ও সাহায্য চাওয়ার গুরুত্ব তুলে ধরছে। মহান আল্লাহ আমাদের এমন কোনো চাহিদা নেই যার কথা তিনি জানেন না। আমাদের সব সমস্যা সম্পর্কে তিনি জানেন, তবুও তিনি বান্দার প্রার্থনা শুনতে ভালোবাসেন। মানুষ প্রতিটি পদে পদে নানা চাহিদা ও সংকটের শিকার হতে পারে। যে কোনো সময়ে আমরা যে কোনো কঠিন বিপদ বা সমস্যার শিকার হতে পারি। হঠাৎ শরীরের কোনো অঙ্গের একটি রগ অকার্যকর হয়ে পড়লে গোটা শরীর বা ওই অঙ্গটি অচল হয়ে পড়তে পারে। মহান আল্লাহ যে আমাদের চোখ, কান, হাত ও পা এসব সুস্থ রেখেছেন, সেজন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং আমাদের শরীর সহ সব কিছুই সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা জরুরি।
সামাজিক, সাংস্কৃতিক, আত্মিক, ব্যক্তিগত বা রাজনৈতিক ইত্যাদি যে কোনো বিষয়ে প্রার্থনা বা দোয়া হতে হবে হৃদয়ের গভীর থেকে উত্থিত। গভীর আকুতি প্রকাশ বা মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি না করে এবং মনকে অন্যদিকে নিবিষ্ট করে কোনো কিছু চাইলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইসলামী বর্ণনায় এসেছে, দোয়া হল শ্রেষ্ঠ ইবাদত। মুমিনের অস্ত্র হল দোয়া। দিন রাত মহান আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া বা দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহান আল্লাহর পক্ষ থেকে। আমরা যেসব বিপদের শিকার হই ও যেসব বিপদ ভবিষ্যতে আসতে পারে তা দূর করা যায় দোয়ার মাধ্যমে, কিন্তু দোয়া না করলে এসব বিপদের মোকাবেলা করা বা বিপদ দূর করা সম্ভব হয় না। করুণাময় আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। কিন্তু দোয়া হতে হবে যৌক্তিক বা বাস্তবায়নযোগ্য। যদি আমরা এমন দোয়া করি যে হে আল্লাহ, আমি যেন বিশ্বের কারো কাছেই কোনো ব্যাপারে মুখাপেক্ষী না থাকি, এমন দোয়া বাস্তবায়নযোগ্য নয়। এ ধরনের দাবি বা দোয়া মহান আল্লাহর সুন্নাত ও কার্যকারণ বিধির খেলাফ। বরং এই বলে দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাকে মন্দ লোকদের মুখাপেক্ষী করবেন না।
দোয়ার মানে ঘরে বসে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া নয়, যেমন বিয়ে না করেই সন্তান চাওয়া অর্থহীন। অনুরূপভাবে বস্তুগত কিছু পেতে চাইলে তার উপায় উপকরণ সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে দোয়ার পাশাপাশি। এখানে দোয়ার অর্থ হল, মহান আল্লাহ যেন আমার এই বাসনা পূরণের পথে যা যা দরকার তা পাওয়া সহজ করে দেন। আপনি কারো কাছে টাকা ধার দিয়ে বিপদে পড়েছেন, এক্ষেত্রে দোয়া করলে আল্লাহ দেনাদারের মনে পাওনাদারের টাকা ফেরত দেওয়ার দায়িত্ববোধ বা সচেতনতা সৃষ্টি করবেন। অবশ্য কখনো কখনো দোয়ার মাধ্যমে অলৌকিক কিছু ঘটানোও সম্ভব, তবে তা খুবই ব্যতিক্রমী বিষয়। সাধারণত দোয়ার মাধ্যমে কোনো চাহিদা বা সমস্যা সমাধানের উপায়গুলো আল্লাহর পক্ষ থেকে সংগ্রহের পথ সহজ করা হয়। কোনো চেষ্টা প্রচেষ্টায় অংশ না নিয়ে কেবল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অমুক সংকট বা সমস্যা সমাধানের আশা করা যৌক্তিক নয়, কারণ এভাবে কোনো আশা পূরণ করা মহান আল্লাহর সাধারণ রীতি বা বিধানের খেলাফ। অর্থাৎ দোয়ার পাশাপাশি চেষ্টাও চালাতে হবে। দোয়া মানুষের চেষ্টাকে সাফল্যের তীরে পৌঁছে দেয়, দোয়াবিহীন প্রচেষ্টা প্রায়ই সফল হয় না।
কোনো বিষয়কে বাস্তবায়ন করা খুব বড় কাজ বা কঠিন মনে করে দোয়া হতে বিরত থাকা উচিত নয়। আমরা যদি বলি যে হে আল্লাহ, শুধু বাংলাদেশের মুসলমানদের দারিদ্র দূর করুন, আল্লাহ কি সারা বিশ্বের মুসলমানদের ও সারা বিশ্বের সব মানুষের দারিদ্র দূর করতে সক্ষম নন? অবশ্য দুনিয়া পূজার চিন্তা থেকে উদ্ভূত মনের উচ্চাভিলাষী ও উদ্ধত চিন্তাপ্রসূত আশাগুলো যেন আমরা বিসর্জন দেই, মহান আল্লাহর কাছে সেই দোয়া করা উচিত। আবার আমরা অনেক সময় খুব ক্ষুদ্র জিনিস আল্লাহর কাছে চাইতে লজ্জা করি, এটাও ঠিক নয়। একটা ছোট্ট বোতাম বা জুতার ফিতা সংগ্রহের জন্যও আল্লাহর কাছে দোয়া করা উচিত। ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেও যেন আমাদের মধ্যে আল্লাহর মুখাপেক্ষিতার কথা মনে থাকে, তাই সেসবও চাওয়া উচিত। ক্ষুদ্র কোনো বিষয়েও যেন আমাদের মধ্যে অহংকার বা আমিত্ববোধের কোনো স্থান না থাকে।
তো শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এই পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজাদারের মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত। সাইম অর্থাৎ রোজাদারের দুটো আনন্দ আছে, এক ইফতার করার সময় তার আনন্দ, এবং দুই কিয়ামত দিবসে যখন আহ্বানকারী ডেকে বলতে থাকবে, কোথায় সেই তৃষ্ণার্ত যকৃতের অধিকারীরা অর্থাৎ রোজাদারেরা, আমার মর্যাদার শপথ, আমি আজ তাদের পিপাসা নিবৃত্ত করব। তখন রোজাদার যে আনন্দ লাভ করবে তা।
এবারে শুনুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টিতে 600,000 উপদেশ বাণীর সারাংশ। মহানবী আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালামকে বলেছেন, হে আলী, তুমি কি 600,000 ভেড়া চাও, 600,000 দিনার চাও, না 600,000 অমূল্য উপদেশ বাণীর বাক্য চাও? আলী আলাইহিস সালাম শেষোক্ত প্রস্তাবে সায় দিলেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি 600,000 বাক্য চাও তাহলে তার সারাংশ এই ছয়টি বাক্যে পাবে। এক, যখন দেখবে যে লোকেরা নফল বা মুস্তাহাব ও নানা গুণ চর্চা নিয়ে ব্যস্ত, তুমি তখন ফরজ বা ওয়াজিব কাজ বা দায়িত্বগুলোকে পরিপূর্ণ করা নিয়ে ব্যস্ত থাকো। দুই, যখন দেখবে যে লোকেরা দুনিয়া যেমন বাড়িঘর বাহন ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন তুমি পরকাল নিয়ে ব্যস্ত হবে। তিন, যখন দেখবে যে লোকেরা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় ব্যস্ত, তখন তুমি তোমার নিজের দোষ ত্রুটি সংশোধন সম্পর্কে সক্রিয় হবে। চার, যখন দেখবে যে লোকেরা দুনিয়াকে অর্থাৎ বাড়িঘর বাহন ঘরের আসবাবপত্র ইত্যাদিকে সুসজ্জিত করছে, তখন তুমি তোমার পরকালকে সুসজ্জিত করা নিয়ে ব্যস্ত হবে। পাঁচ, যখন দেখবে যে লোকেরা বেশি বেশি ইবাদত করছে, তখন তুমি তোমার ইবাদতকে খালিস বা একনিষ্ঠ করা নিয়ে সক্রিয় হবে। ছয়, যখন দেখবে যে লোকেরা সৃষ্টির আশ্রয় নিচ্ছে, তখন তুমি স্রষ্টার আশ্রয় নেবে।
তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো। এবারে শুনব অর্থসহ ২৮তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও, ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো, তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দাও। হে পবিত্র সত্তা, যাকে অনুরোধকারীদের কোনো আবেদন নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না। ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, আমাদের নতুন ধারাবাহিক ঘটনার নেপথ্যেতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে পশ্চিমা গণমাধ্যমের প্রধান কাজ হচ্ছে যে কোনো ঘটনাকে উল্টো করে তুলে ধরা, দর্শক শ্রোতা পাঠককে উত্তেজিত করে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এসব গণমাধ্যমের জুড়ি নেই। আজকের আসরে আমরা বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধানো ও বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাঁধাতে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জনমতকে নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছেমতো পরিচালনা করার শক্তি গণমাধ্যমের রয়েছে। যে কোনো গণমাধ্যম এই শক্তি ব্যবহার করে নিজেদের নীতি নির্ধারকদের দিক নির্দেশনা অনুযায়ী জনমত পরিচালিত করে। এর সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় পশ্চিমা গণমাধ্যমগুলোতে। এসব গণমাধ্যম বহু বছর ধরে নানা রকম কৌশল অবলম্বন করে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এসব গণমাধ্যমকে খুব কমই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কোনো ঘটনা সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরতে দেখা যায়, কিন্তু তারপরও পশ্চিমা জনমত এসব গণমাধ্যমের পক্ষেই রয়েছে। বিশ্ব জনমতও পশ্চিমা গণমাধ্যমের প্রচারণায় মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে।
এ থেকে বোঝা যায় প্রযুক্তির বিকাশের ফলে যে কোনো ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ বেড়ে যাওয়া সত্ত্বেও পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবর ও বিশ্লেষণের ছল চাতুরি ধরতে পারার ক্ষমতা মানুষের কমে গেছে। ফলে মানুষের পক্ষে এখন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত সবচেয়ে সহজ মিথ্যাটিও আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না, যা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক এলিজাবেথ উইলিয়ামসন এ সম্পর্কে বলেন, গণমাধ্যমে বাস্তব তথ্য উপস্থাপনের যুগ শেষ হয়ে গেছে।
রাজনৈতিক সংবাদের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যম সবচেয়ে বেশি মিথ্যাচার করে। প্রাকৃতিক দুর্যোগ, অপরাধ কিংবা বিজ্ঞান বিষয়ক খবরের তুলনায় রাজনৈতিক খবরে ভুয়া তথ্য বেশি সংযোজন করা হয়। 2018 সালে সায়েন্স ম্যাগাজিনে একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল প্রকাশিত হয় যা এই দাবির সত্যতা প্রমাণ করে। এই গবেষণার ফলাফলের সবচেয়ে মজার দিকটি ছিল, গণমাধ্যমে প্রকাশিত মিথ্যাচার সম্পর্কে পাঠক, দর্শক ও শ্রোতার কোনো মাথা ব্যথা নেই। গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও ভুয়া খবরগুলোকে রাস্তা দিয়ে চলাচলকারী বিলাসবহুল গাড়ির সঙ্গে তুলনা করা যায়। পাশাপাশি কোনো মিথ্যাচার ধরা পড়ে গেলে সেজন্য যে সংশোধনী প্রকাশিত হয় তাকে রাস্তা দিয়ে চলাচলকারী ভাঙাচোরা গাড়ির সঙ্গে তুলনা করা যেতে পারে। স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি বিলাসবহুল গাড়ির দিকেই থাকবে, ভাঙাচোরা গাড়ির দিকে নয়।
২০১১ সালের জানুয়ারি মাসে সিরিয়ায় একটি গুজব অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দেওয়া হয়, যা দেশটির গোটা সমাজে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ছিল সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী একদল ছাত্রের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন, যারা তাদের স্কুলে দামেস্কের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লিখেছিল। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা অপেশাদার আচরণ করে ওই ঘটনার ব্যাপারে এমন কিছু সাক্ষাৎকার প্রচার করে যার সত্যতা নিয়ে সংশয় ও সন্দেহ রয়েছে। আল জাজিরা দাবি করে তাদের কাছে টেলিফোন করে সিরিয়ার এক ব্যক্তি বলেছেন, দেশটির পুলিশ দামেস্কের দক্ষিণে অবস্থিত দারা শহর থেকে 10-15 বছর বয়সী শিশুদের আটক করেছে। এসব শিশু টেলিভিশনে দেখেছিল অন্যান্য আরব দেশের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। শিশুরা ওইসব দেশের সেই স্বাধীনতাকামী স্লোগানগুলো তাদের স্কুলের দেওয়ালে লিখতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশ এসব শিশুকে ধরে নিয়ে যায়।
আল জাজিরার নিউজের সূত্র ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো এ সংক্রান্ত খবর প্রচার করতে ঝাঁপিয়ে পড়ে। তারা দাবি করে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া এসব শিশুকে চরম নির্যাতন করে নিরাপত্তা বাহিনী। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে দারা শহরে বড় ধরনের দাঙ্গা বেঁধে যায়। সিরিয়ার সরকারি কাঠামোতে সমস্যা থাকার কারণে দারা শহরের সেই দাঙ্গা অতি দ্রুত গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং একটি গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়। ছোট একটি ঘটনাকে বিকৃতভাবে তুলে ধরার ফলে সৃষ্ট সেই গৃহযুদ্ধ প্রায় 10 বছর স্থায়ী হয় এবং এতে 5 লাখের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয় এবং সিরিয়ার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায়।
পরবর্তীতে তদন্ত করে দেখা যায় পুলিশ যাদেরকে আটক করেছিল তারা যেমন শিশু ছিল না, তেমনি যাদেরকে নির্যাতন করা হয়েছিল বলে খবর প্রচার করা হয়েছিল তারাও শিশু ছিল না। পরবর্তীতে সিরিয়ার বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওইসব আটক ব্যক্তির একজন একথার সত্যতা স্বীকার করেন যে সিরিয়ার জনগণ গণমাধ্যমের বিকৃত তৎপরতার মাধ্যমে সৃষ্ট একটি গৃহযুদ্ধের শিকার হয়েছে, আর ওই তৎপরতার মূলে ছিল একটি ভুয়া খবর।
অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ সম্পর্কে বলেন, আমি যেসব গুরুত্বপূর্ণ সত্য উদ্ঘাটন করেছি তার একটি হচ্ছে বিগত ৫০ বছরে বিশ্বে যত যুদ্ধ হয়েছে তার প্রায় সবগুলো গণমাধ্যমের মিথ্যাচারের কারণে শুরু হয়েছে। এসব যুদ্ধ গণমাধ্যমগুলোই ইচ্ছা করলে বন্ধ করতে পারত। কোনো দেশের জনগণ যুদ্ধ চায় না এবং যুদ্ধে যেতেও চায় না, অথচ এই জনগণকে ধোঁকা দিয়ে যুদ্ধে নেওয়া হয় এবং তাদেরকে এমনভাবে উত্তেজিত করা হয় যে তারা চোখ বন্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর অর্থ হচ্ছে, যদি গণমাধ্যমের পরিবেশ ভালো থাকত তাহলে বিশ্বে একটি শান্তিময় পরিবেশ বিরাজ করত।
এবারে আসা যাক ইরাকের ঘটনায়। ভূরাজনৈতিক দিক দিয়ে ইরাক আমেরিকার কাছে সবসময় কৌশলগত গুরুত্ব পেয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০০১ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কৌশলে ইরাকে নিজের সামরিক উপস্থিতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে এসেছে। ২০০৩ সালে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে মার্কিন সেনাদের ইরাক আগ্রাসনে মার্কিন গণমাধ্যমগুলো প্রধান সহযোগীর ভূমিকা পালন করে। বিশ্লেষকরা মনে করেন, গণমাধ্যম ওয়াশিংটনের পক্ষ না নিলে মার্কিন জনগণকে এত সহজে ইরাক আগ্রাসনের পক্ষে রাজি করানো সম্ভব ছিল না।
২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পরের মাসেই সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ইঙ্গো মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায়। ওই আগ্রাসনের ফলে সৃষ্ট ২০ বছরের বিদেশি দখলদারিত্বের সময় নিরাপরাধ আফগান জনগণের রক্তপাত ছাড়াও দেশটিতে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। আমেরিকার আফগানিস্তান আগ্রাসনকে বৈধতা দিতেও মার্কিন গণমাধ্যম নিয়ামক ভূমিকা পালন করে। এই গণমাধ্যমের কল্যাণে আমেরিকা ২০ বছর ধরে আফগান জনগণকে হত্যা করা সত্ত্বেও বিশ্বব্যাপী মানুষ জেনেছে মার্কিন সেনারা আফগানিস্তানে মানবিক দায়িত্ব পালন করেছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার ২৮তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলেছেন, আর আমার বান্দারা যখন আমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন তাদের বলুন, সুনিশ্চিতভাবেই আমি তো তাদের কাছে রয়েছি। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার ডাকে সাড়া দেওয়া বা হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। পবিত্র কোরআনের এই আয়াত মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ও সাহায্য চাওয়ার গুরুত্ব তুলে ধরছে। মহান আল্লাহ আমাদের এমন কোনো চাহিদা নেই যার কথা তিনি জানেন না। আমাদের সব সমস্যা সম্পর্কে তিনি জানেন, তবুও তিনি বান্দার প্রার্থনা শুনতে ভালোবাসেন। মানুষ প্রতিটি পদে পদে নানা চাহিদা ও সংকটের শিকার হতে পারে। যে কোনো সময়ে আমরা যে কোনো কঠিন বিপদ বা সমস্যার শিকার হতে পারি। হঠাৎ শরীরের কোনো অঙ্গের একটি রগ অকার্যকর হয়ে পড়লে গোটা শরীর বা ওই অঙ্গটি অচল হয়ে পড়তে পারে। মহান আল্লাহ যে আমাদের চোখ, কান, হাত ও পা এসব সুস্থ রেখেছেন, সেজন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং আমাদের শরীর সহ সব কিছুই সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা জরুরি।
সামাজিক, সাংস্কৃতিক, আত্মিক, ব্যক্তিগত বা রাজনৈতিক ইত্যাদি যে কোনো বিষয়ে প্রার্থনা বা দোয়া হতে হবে হৃদয়ের গভীর থেকে উত্থিত। গভীর আকুতি প্রকাশ বা মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি না করে এবং মনকে অন্যদিকে নিবিষ্ট করে কোনো কিছু চাইলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইসলামী বর্ণনায় এসেছে, দোয়া হল শ্রেষ্ঠ ইবাদত। মুমিনের অস্ত্র হল দোয়া। দিন রাত মহান আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া বা দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে মহান আল্লাহর পক্ষ থেকে। আমরা যেসব বিপদের শিকার হই ও যেসব বিপদ ভবিষ্যতে আসতে পারে তা দূর করা যায় দোয়ার মাধ্যমে, কিন্তু দোয়া না করলে এসব বিপদের মোকাবেলা করা বা বিপদ দূর করা সম্ভব হয় না। করুণাময় আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। কিন্তু দোয়া হতে হবে যৌক্তিক বা বাস্তবায়নযোগ্য। যদি আমরা এমন দোয়া করি যে হে আল্লাহ, আমি যেন বিশ্বের কারো কাছেই কোনো ব্যাপারে মুখাপেক্ষী না থাকি, এমন দোয়া বাস্তবায়নযোগ্য নয়। এ ধরনের দাবি বা দোয়া মহান আল্লাহর সুন্নাত ও কার্যকারণ বিধির খেলাফ। বরং এই বলে দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাকে মন্দ লোকদের মুখাপেক্ষী করবেন না।
দোয়ার মানে ঘরে বসে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া নয়, যেমন বিয়ে না করে সন্তান চাওয়া অর্থহীন। অনুরূপভাবে বস্তুগত কিছু পেতে চাইলে তার উপায় উপকরণ সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে দোয়ার পাশাপাশি। এখানে দোয়ার অর্থ হল, মহান আল্লাহ যেন আমার এই বাসনা পূরণের পথে যা যা দরকার তা পাওয়া সহজ করে দেন। আপনি কারো কাছে টাকা ধার দিয়ে বিপদে পড়েছেন, এক্ষেত্রে দোয়া করলে আল্লাহ দেনাদারের মনে পাওনাদারের টাকা ফেরত দেওয়ার দায়িত্ববোধ বা সচেতনতা সৃষ্টি করবেন। অবশ্য কখনো কখনো দোয়ার মাধ্যমে অলৌকিক কিছু ঘটানোও সম্ভব, তবে তা খুবই ব্যতিক্রমী বিষয়। সাধারণত দোয়ার মাধ্যমে কোনো চাহিদা বা সমস্যা সমাধানের উপায়গুলো আল্লাহর পক্ষ থেকে সংগ্রহের পথ সহজ করা হয়। কোনো চেষ্টা প্রচেষ্টায় অংশ না নিয়ে কেবল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অমুক সংকট বা সমস্যা সমাধানের আশা করা যৌক্তিক নয়, কারণ এভাবে কোনো আশা পূরণ করা মহান আল্লাহর সাধারণ রীতি বা বিধানের খেলাফ। অর্থাৎ দোয়ার পাশাপাশি চেষ্টাও চালাতে হবে। দোয়া মানুষের চেষ্টাকে সাফল্যের তীরে পৌঁছে দেয়, দোয়াবিহীন প্রচেষ্টা প্রায়ই সফল হয় না।
কোনো বিষয়কে বাস্তবায়ন করা খুব বড় কাজ বা কঠিন মনে করে দোয়া হতে বিরত থাকা উচিত নয়। আমরা যদি বলি যে হে আল্লাহ, শুধু বাংলাদেশের মুসলমানদের দারিদ্র দূর করুন, আল্লাহ কি সারা বিশ্বের মুসলমানদের ও সারা বিশ্বের সব মানুষের দারিদ্র দূর করতে সক্ষম নন? অবশ্য দুনিয়া পূজার চিন্তা থেকে উদ্ভূত মনের উচ্চাভিলাষী ও উদ্ধত চিন্তা প্রসূত আশাগুলো যেন আমরা বিসর্জন দেই, মহান আল্লাহর কাছে সেই দোয়া করা উচিত। আবার আমরা অনেক সময় খুব ক্ষুদ্র জিনিস আল্লাহর কাছে চাইতে লজ্জা করি, এটাও ঠিক নয়। একটা ছোট্ট বোতাম বা জুতার ফিতা সংগ্রহের জন্যও আল্লাহর কাছে দোয়া করা উচিত। ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেও যেন আমাদের মধ্যে আল্লাহর মুখাপেক্ষিতার কথা মনে থাকে, তাই সেসবও চাওয়া উচিত। ক্ষুদ্র কোনো বিষয়েও যেন আমাদের মধ্যে অহংকার বা আমিত্ববোধের কোনো স্থান না থাকে।
তো শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এই পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজাদারের মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত। সাইম অর্থাৎ রোজাদারের দুটো আনন্দ আছে, এক ইফতার করার সময় তার আনন্দ, এবং দুই কিয়ামত দিবসে যখন আহ্বানকারী ডেকে বলতে থাকবে, কোথায় সেই তৃষ্ণার্ত যকৃতের অধিকারীরা অর্থাৎ রোজাদারেরা, আমার মর্যাদার শপথ, আমি আজ তাদের পিপাসা নিবৃত্ত করব। তখন রোজাদার যে আনন্দ লাভ করবে তা।
এবারে শুনুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের দৃষ্টিতে 600,000 উপদেশ বাণীর সারাংশ। মহানবী আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালামকে বলেছেন, হে আলী, তুমি কি 600,000 ভেড়া চাও, 600,000 দিনার চাও, না 600,000 অমূল্য উপদেশ বাণীর বাক্য চাও? আলী আলাইহিস সালাম শেষোক্ত প্রস্তাবে সায় দিলেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন, যদি 600,000 বাক্য চাও তাহলে তার সারাংশ এই 6টি বাক্যে পাবে, এক, যখন দেখবে যে লোকেরা নফল বা মুস্তাহাব ও নানা গুণ চর্চা নিয়ে ব্যস্ত, তুমি তখন ফরজ বা ওয়াজিব কাজ বা দায়িত্বগুলোকে পরিপূর্ণ করা নিয়ে ব্যস্ত থাকো। দুই, যখন দেখবে যে লোকেরা দুনিয়া যেমন বাড়িঘর বাহন ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন তুমি পরকাল নিয়ে ব্যস্ত হবে। তিন, যখন দেখবে যে লোকেরা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় ব্যস্ত, তখন তুমি তোমার নিজের দোষ ত্রুটি সংশোধন সম্পর্কে সক্রিয় হবে। চার, যখন দেখবে যে লোকেরা দুনিয়াকে অর্থাৎ বাড়িঘর বাহন ঘরের আসবাবপত্র ইত্যাদিকে সুসজ্জিত করছে, তখন তুমি তোমার পরকালকে সুসজ্জিত করা নিয়ে ব্যস্ত হবে। পাঁচ, যখন দেখবে যে লোকেরা বেশি বেশি ইবাদত করছে, তখন তুমি তোমার ইবাদতকে খালিস বা একনিষ্ঠ করা নিয়ে সক্রিয় হবে। ছয়, যখন দেখবে যে লোকেরা সৃষ্টির আশ্রয় নিচ্ছে, তখন তুমি স্রষ্টার আশ্রয় নেবে।
তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো, এবারে শুনব অর্থসহ ২৮তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও, ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো, তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দাও। হে পবিত্র সত্তা, যাকে অনুরোধকারীদের কোনো আবেদন নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না।
واكرمني فيه بإحضار المصائب وغرب فيه وسيلتي إليك من بين الوسائل يا من لا يشغله إلحاه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও অভিবাদন জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের এই আসর। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত দুই পর্বে আমরা সুরা ফাতিহা বা সুরা হামদের এক থেকে পঞ্চম আয়াত নিয়ে আলোচনা করেছি। তাতে আল্লাপাক নিজেকে পরম করুণাময়, অসীম দয়ালু, প্রতিপালক ও সবকিছুর মালিক বলে পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদের ভালো ও মন্দ কাজের উপযুক্ত প্রতিদান দেবেন। আর আমরাও ঘোষণা দিয়েছি যে আমরা একমাত্র তাঁর সামনে মাথা নত করি এবং কেবল তাঁর উপরই নির্ভর করি। এবারে আমরা এ সুরার ষষ্ঠ ও সপ্তম আয়াত নিয়ে আলোচনা করব। শুরুতে এ দুই আয়াতের তেলাওয়াত শোনা যাক।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
সূরা হামদের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, এই আয়াতে সরল সঠিক পথে চলার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে। এই পার্থিব জগতে মানুষের সামনে বিভিন্ন পথ রয়েছে, যেমন পূর্বপুরুষেরা যে পথে চলেছেন, সমাজ যে পথে চলছে, কিংবা ধর্মহীন সেকুলার শাসক শ্রেণী মানুষকে যে পথে পরিচালিত করছে। কেউ কেউ দুনিয়ার বাহ্যিক রূপ ও সৌন্দর্য উপভোগ করার জন্য মত্ত, আবার অনেকে সমাজ জীবন থেকে বেরিয়ে একাকিত্ব ও নিঃসঙ্গতা বেছে নিচ্ছে। কাজেই মানুষের মনে এই প্রশ্ন আসে যে এত সব পথের মধ্যে সঠিক পথ বেছে নেওয়ার জন্য কি কোনো পথ প্রদর্শকের প্রয়োজন নেই?
হ্যাঁ, মানুষের মনে সুপ্ত এই প্রশ্নের উত্তর দিয়েছে পবিত্র কোরআন। আল্লাপাক মানুষকে পথ প্রদর্শনের জন্য নবী রাসূল ও আসমানি কিতাব পাঠিয়েছেন। তাই মানুষ যদি পবিত্র কোরআন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের অনুসরণ করে, তাহলে সঠিক পথের সন্ধান পাবে। এজন্যই আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে তিনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন, যে পথে কোনো ক্ষতি ও বিভ্রান্তি নেই। তিনি যাতে ওই পথে আমাদেরকে সে পথে চলার তৌফিক দেন। সরল পথ হল মধ্যম পথ। সরল পথ মানে সব কাজে মধ্যপন্থা অবলম্বন এবং যে কোনো ধরনের বাড়াবাড়ি বর্জন করা। অনেকে ধর্মীয় আকিদা বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে থাকেন, অনেকে আচার আচরণের দিক থেকে ভুল পদ্ধতি গ্রহণ করছেন, কেউ কেউ আবার সব কাজের জন্য আল্লাহকে দায়ী করেন, যেন পরিণতির ব্যাপারে মানুষের কোনো হাত নেই, কেউ আবার সব কাজে নিজের ক্ষমতাকে চূড়ান্ত মনে করে, যেন সৃষ্টি জগতের কাজকর্মে আল্লাহর কোনো হাত নেই। অনেক কাফের আল্লাহর প্রেরিত পুরুষ নবী রাসূলদেরকে সাধারণ মানুষ, এমনকি পাগল বলেও আখ্যায়িত করেছিল। অনেকে আবার হযরত ঈসা আলাইহিসসালামের মতো নবীকে খোদার পর্যায়ে নিয়ে গেছেন। এ ধরনের চিন্তা ও আচরণের অর্থ হল রাসূল এবং তার পবিত্র আহলে বাইতের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হওয়া। পবিত্র কোরআন আমাদেরকে আর্থ সামাজিক কাজকর্ম ও ইবাদতের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। যেমন সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা খাও এবং পান করো, তবে অপব্যয় করো না। সূরা আসরা বা বনী ইসরায়েলের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, নামাজে স্বর উঁচু করো না, আবার অতিশয় ক্ষীণও করো না, বরং এ দুয়ের মধ্য পন্থা অবলম্বন করো। একইভাবে সূরা ফোরকানের ৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন ব্যক্তিরা যখন দান করে তখন তারা অপব্যয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং তারা দুয়ের মাঝামাঝি বা মধ্যপন্থা অবলম্বন করে।
ইসলাম ধর্মে পিতামাতার প্রতি সদাচরণের উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। আবার সেখানে এও বলা হয়েছে যে তারা যদি তোমাকে মিথ্যা পথে পরিচালিত করতে চায় তবে তাদের আনুগত্য করবে না। যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী এবাদত বন্দিগিতে মশগুল হওয়া কিংবা শুধু মানব সেবাকে এবাদত বলে মনে করে, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন বলেছে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এর একটি স্রষ্টার সাথে সম্পর্কিত এবং অন্যটি মানুষের সাথে সম্পর্কিত এবাদত।
সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় হল, সিরাতে মুস্তাকিম বা সরল পথই হল কল্যাণের পথ। সরল সোজা পথে কোনো বাঁক নেই এবং সবচেয়ে কম সময়ে এ পথ তাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এজন্যই সঠিক পথ নির্বাচন এবং এ পথে টিকে থাকার জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কারণ আমরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারি। এ যাবৎ জীবন চলার পথে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়লেও এটা কখনোই ভাবা ঠিক নয় যে পরবর্তী জীবনেও সঠিক পথে চলতে পারব। সমাজে বহু মানুষ পাওয়া যাবে যারা সারা জীবন মুমিন ছিলেন, কিন্তু যখন অর্থ সম্পদ বা কোনো পদ লাভ করেছেন তখন খোদাকে ভুলে গেছেন। সরল সঠিক পথ চেনা কঠিন কাজ। তাই পরবর্তী আয়াতে এ পথের বাস্তব আদর্শ এবং যারা ওই পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে।
সূরা ফাতিহার সপ্তম আয়াতের অর্থ হল, হে আল্লাহ, আমাদেরকে ওই ব্যক্তিদের পথে পরিচালিত করো যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথে নয় যারা ক্রোধের শিকার এবং পথভ্রষ্ট। মানুষ মূলত তিনটি দলে বিভক্ত। এক দল আল্লাহর পথ বেছে নেয় এবং আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করে। এ দল সবসময় আল্লাহর রহমত, অনুগ্রহ ও দয়া লাভ করে। প্রথম দলের বিপরীতে আরেকটি দল রয়েছে যারা সত্য চেনার পরও আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে বেছে নেয় এবং নিজের কামনা বাসনা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন ও সমাজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য দেয়। এ দলের লোকদের মধ্যে তাদের কাজকর্ম ও আচার আচরণের প্রভাব ধীরে ধীরে ফুটে উঠতে থাকে, ফলে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়। তারা আল্লাহর সান্নিধ্য এবং দয়া লাভের পরিবর্তে ধ্বংসের অতল গহ্বরে পতিত হয়। আল্লাহর গজবে তাদের জীবন বিপর্যস্ত হয়। এই আয়াতে এই দলকে মাকদুবে আলাইহিম বা গজবে নিপতিত বলে আখ্যায়িত করা হয়েছে। তৃতীয় আরেকটি দল রয়েছে যাদের কোনো সুনির্দিষ্ট পথ নেই এবং কোন পথে চলবে তা ঠিক করতে পারে না তারা। তারা আসলে দিকভ্রান্ত বা বিভ্রান্ত। এ আয়াতে তাদেরকে দলীন বা পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা প্রতিদিন এক এক পথ বেছে নেয়, ফলে গন্তব্যে পৌঁছতে পারে না।
আমরা প্রত্যেক নামাজে যে বলি, হে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, অর্থাৎ নবী রাসুল, ওলিয়া আউলিয়া ও সৎ কর্মশীলদের পথে আমাদেরকে পরিচালিত করো। তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা ঐশী আদর্শ ও মানবিকতা থেকে দূরে সরে গেছে, তোমার ক্রোধের শিকার, দিকভ্রান্ত এবং এক একদিন এক এক রূপ ধারণ করে। এখানে একটি প্রশ্ন জাগে, তা হল ক্রোধের শিকার ও পথভ্রষ্ট কারা? এর উত্তর হল, পবিত্র কোরআনে বহু দল ও ব্যক্তিকে পথভ্রষ্ট ও ক্রোধের শিকার বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে একটি স্পষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে।
কোরআনে বনি ইসরায়েলের কাহিনী বর্ণনা করা হয়েছে এবং হজরত মুসা আলাইহিসসালাম কিভাবে তাদেরকে ফেরাউনের নির্যাতনের হাত থেকে মুক্তি দিয়েছেন তারও বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বনি ইসরায়েল বংশের লোকেরা আল্লাহর নির্দেশ মেনে চলায় আল্লাহ তাদেরকে ওই যুগের সব মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেন। এ সম্পর্কে সূরা বাকারার 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদেরকে বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, কিন্তু এই বনি ইসরায়েল জাতি তাদের আচরণের জন্য আল্লাহর ক্রোধের শিকার হয়। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, তারা আল্লাহর গজবের শিকার হয়েছে, কারণ ইহুদি পুরোহিতরা আসমানি গ্রন্থ তৌরাতের বিধান বিকৃত করেছিল। তাদের মধ্যে যারা ব্যবসায়ী ও ধনী, তারা সুদ গ্রহণ ও হারাম ব্যবসায় নিয়োজিত হয়েছিল। এত সব বিকৃতি ও অন্যায় দেখেও বনি ইসরায়েল জাতির ভালো ও সৎ লোকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সমাজের অন্যায় ও পাপাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়নি, তাই শেষ পর্যন্ত এ জাতি সম্মান ও মর্যাদার শীর্ষ থেকে অপমান ও ধ্বংসের মধ্যে পতিত হয়।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের আলোচনা আজ এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
হজরত ইমাম মাহদী আল ইসলামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
আসছেন ত্রাণকর্তা, মন বলল সে আনন্দের বার্তা, পাচ্ছি সুবাস পবিত্র দেহের, শোনো স্নিগ্ধ মিষ্টি হাসির ধ্বনি তাদের। ঈসা ও মাহদীর আগমনী বার্তা, বিরহ বেদনায় কেদনা আর করোনা হাহাকার ফাল, খুলে দেখো আসছেন মুক্তির কর্ণধার, মজলুম আর বঞ্চিতের ত্রাণকর্তা। গত পর্বে আমরা বলেছিলাম মানব জাতি একজন সৎ ও শক্তিশালী বৈশ্বিক ত্রাণকর্তার আগমনের প্রত্যাশা করছে, যাতে মানবীয় অবস্থা প্রত্যাশিত পর্যায়ে উন্নত হয়। আর এ ধরনের প্রত্যাশা মানুষের সহজাত প্রকৃতিরই দাবি। মানুষের সহজাত প্রত্যাশাগুলোর অন্যতম হল জুলুম ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মানব জাতি তার সৃষ্টির সূচনা থেকে যুগ যুগ ধরে ন্যায় বিচারের দাবিতে সংগ্রাম করেছে। যুগে যুগে বলদর্পী শোষক চক্র ও ক্ষুধাদ্রোহী জালিম শক্তিগুলো গায়ের রং, ভাষা, ধর্ম ও বংশ ইত্যাদির ভিত্তিতে সমাজে প্রতিষ্ঠা করেছে বৈষম্য। শ্রেষ্ঠত্বের মিথ্যা দাবি তোলে তারা সমাজের দুর্বল শ্রেণী ও সাধারণ জনগণের অধিকার করেছে অহরণ। তারা কখনো কখনো বহু মানুষকে করেছে দাস ও অনেক মানুষকে করেছে হত্যা। এভাবে সমাজের বেশিরভাগ মানুষকে দারিদ্র ও বঞ্চনার মধ্যে রেখে অল্প সংখ্যক লোক সম্পদের পাহাড় গড়েছে এবং অধিকারী হয়েছে বাহ্যিক সম্মানের।
বর্তমান বিশ্বেও বঞ্চনা ও বৈষম্য দেখা যায়। কোনো কোনো দেশ তাদের শক্তি ও প্রভাব খাটিয়ে প্রকাশ্যে লুট করছে অন্যান্য দেশের সম্পদ। লুণ্ঠন নির্বিঘ্ন করতে তারা দেশে দেশে ঘরোয়া সন্ত্রাস, বিভেদ আর হানাহানি ঘটাচ্ছে ও জাতিতে জাতিতে লাগিয়ে দিচ্ছে যুদ্ধ। ফলে এইসব দেশ দিনকে দিন হচ্ছে দরিদ্রতর এবং হারাচ্ছে নিরাপত্তা। এ অবস্থায় মানুষের ন্যায় বিচারকামী প্রকৃতি এমন এক মহামানবের আবির্ভাবের প্রত্যাশা করছে, যিনি মানব সমাজ থেকে উচ্ছেদ করবেন ধনী ও দরিদ্রের, সাদা ও কালোর বৈষম্য এবং জাতিগত ও ধর্মীয় বৈষম্য সহ সব ধরনের বৈষম্য। এমন মহামানব সব ধরনের জুলুম, আগ্রাসন ও আবির্ভাবকে করবেন নির্মূল। আর এমন ন্যায় বিচারকামী মহামানবী হলেন মানব জাতির প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা। তাঁর বিশ্ব বিপ্লবের অন্যতম উদ্দেশ্যই হবে সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাতে সবার জন্য বয়ে আনা যায় সমৃদ্ধি, শান্তি, মৈত্রী, একতা, স্বাধীনতা, প্রশান্তি ও সাম্য।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
সমাজের সর্বত্র ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বন্ধ হবে মানুষের উপর মানুষের প্রভুত্ব এবং তারা স্বাধীনভাবে নিজের ও নিজ দেশ বা জাতির ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে সক্ষম হবেন। মানুষের পার্থিব ও আধ্যাত্মিক স্বাধীনতাও ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর নির্ভরশীল। শান্তি প্রতিষ্ঠারও পূর্ব শর্ত হল ন্যায় বিচার প্রতিষ্ঠা। প্রত্যেক জাতি যদি তার ন্যায্য অধিকার ভোগ করে ও তাতে সন্তুষ্ট থাকে, তাহলে যুদ্ধ ও আধিপত্যকামিতার কোনো অস্তিত্ব থাকত না। যুগে যুগে মানুষ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু অবিচার আজও দূর হয়নি। যুগে যুগে সংস্কারক বা চিন্তাবিদরাও শোষণ, বঞ্চনা ও বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য বিপ্লব করেছেন, কিন্তু এসব বিপ্লবের প্রায় সবই ব্যর্থ হয়েছে বা লক্ষ্যচ্যুত হয়েছে। আদর্শ রাষ্ট্র বা সমাজ গঠনের তত্ত্ব দিয়ে গেছেন নানা দার্শনিক বা চিন্তাবিদ, যেমন গ্রিসের প্লেটো, ইরানি মনীষী ফারাবি, ইতালির চিন্তাবিদ টমাস কম্পানেলা, জার্মান চিন্তাবিদ কার্ল মার্কস, ফরাসি কবি ও লেখক ভিক্টর হুগো প্রমুখ। কিন্তু তাদের আদর্শ রাষ্ট্র বা আদর্শ সমাজ বাস্তবায়ন হয়নি, কারণ বলদর্পী শক্তিগুলো জনগণের সুখ ও শান্তির যে কোনো সংস্কারকে তাদের স্বার্থের বিরোধী দেখতে পেয়ে সেসব বাস্তবায়নে বাধা দিয়েছে।
বর্তমান যুগের দিকে তাকালেও আমরা দেখতে পাই জ্ঞান বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সত্ত্বেও বিশ্বে এখনও রয়ে গেছে ব্যাপক বৈষম্য। দারিদ্র, পরিবেশ দূষণ, চারিত্রিক মূল্যবোধের অবক্ষয়, শোষণ, যুদ্ধ আর অশান্তি, শোষণ আর লুণ্ঠন নিয়ে চলছে আধিপত্যকামী শক্তিগুলোর মধ্যে লড়াই ও প্রতিবন্ধকতা। কেবল দুই দুটি বিশ্বযুদ্ধে প্রায় 8 কোটি মানুষ নিহত হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা যুদ্ধে মারা গেছে লাখ লাখ মানুষ, এবং কোনো কোনো অঞ্চলে এখনও যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশ্বের কয়েকটি বড় শক্তির হাতে এত বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে যে সেসব ব্যবহার করে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে। বিশ্বের প্রায় 10% মানুষ নিরঙ্কুশ দারিদ্র সীমার নিচে বসবাস করছে এবং তাদের অর্ধেক বসবাস করছে সাধারণ দারিদ্র সীমার নিচে।
মাত্র 26 জন ব্যক্তির কাছে রয়েছে বিশ্বের মোট অর্থ সম্পদের অর্ধেক, অথচ বিশ্বের প্রায় 90% মানুষ পৃথিবীর মাত্র 15% সম্পদের অধিকারী। বর্তমান বিশ্বে প্রচলিত নানা মতাদর্শ এইসব সংকট সমাধান করতে সক্ষম হয়নি। কমিউনিজম বা সমাজতন্ত্র খুব দ্রুত নিজের অকার্যকর অবস্থা তুলে ধরেছে এবং বৈষম্য দূর করার দাবি আর করতে পারছে না এই মতবাদ বেশ অনেক বছর ধরে। লিবারেলিজমও ব্যর্থ, কারণ বর্তমান বিশ্বের সংকটগুলোর জন্য লিবারেলিজমই দায়ী। এইসব সংকটের বিস্তার ঠেকাতে পারছে না কথিত উদারতাবাদ নামক এই মতবাদ। বিশ্বে নয়া প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের প্রশংসনীয় অগ্রগতি হওয়া সত্ত্বেও দারিদ্র, দুর্নীতি ও বৈষম্য সৃষ্ট ব্যথা বেদনা কমতে পারছে না এইসব প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞান, এবং প্রায়ই জ্ঞান বিজ্ঞানের নানা অপব্যবহার ঘটছে। ফলে এক শ্রেণীর মানুষ এইসব অসহনীয় সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে এই আশায় বুক বেঁধে আছেন যে এমন একজন বিশ্ব মহামানব বা সংস্কারক আসবেন যিনি অবসান ঘটাবেন সব বঞ্চনা ও বৈষম্যের এবং ন্যায় বিচার, মানবতা ও জনকল্যাণ আর সমৃদ্ধিকে দান করবেন পূর্ণতা।
মোট কথা, বিশ্বের বিরাজমান নানা সংকটই একজন সর্বাত্মক সংস্কারকের আবির্ভাবের আশা জোরদার করে তুলেছে। এই মহামানব বলতর্পিতার দাপট ও প্রতাপকে করবেন চুরমার। তিনি উচ্ছেদ করবেন শির্ক ও অকপটতাকে শেকুরসহ। সব পাপি ও খোদাদ্রোহীকে তিনি নিশ্চিহ্ন করবেন এবং বিভেদ ও অনৈক্যের সব শাখা প্রশাখাও কেটে দেবেন তিনি। সংকীর্ণ মনোভাব ও প্রবৃত্তি পূজার রোগগুলো তিনি সারিয়ে তুলবেন এবং অপবাদ ও মিথ্যাচারের ফাঁদগুলোও ধ্বংস করবেন তিনি। তিনি তথা ইমাম মাহদি আলাইহিস সালাম বিদ্রোহী ও উদ্ধত সীমালঙ্ঘনকারীদেরও করবেন নির্মূল। তো শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তার শীর্ষক প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি। একই বিষয়ে আমরা কথা বলব এ অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাবো।